Ya Pira Pira
Jilani,
Ya Mira Mira
Jilani,
Ya Shahe Jila
Jilani,
Ya Ghose Azam Jilani.
Alhamdulillahi Rabbil Alameen, As-salatu as-salamu ala Sayyidil Mursaleen. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন মহব্বত নিয়ে পড়ি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সকল আশিকানে আউলিয়া, সকল মাদানী চ্যানেলের দর্শককে একরাশ ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রান্সমিশন জিলানের বাদশাহ। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আপনারা সকলে অবগত আছেন মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল স্পেশাল ট্রান্সমিশন চলছে জিলানের বাদশাহ, অর্থাৎ যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, বিশেষ করে বড় পীর হিসেবে আমরা সকলে চিনি। গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য এটা অনেক বড় সুসংবাদ যে দুনিয়া থেকে যখন তিনি পরকালে যাচ্ছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দিদারের যে ভালোবাসা এবং যে মহব্বত তিনি পেতে চলেছেন, সেটা তার জন্য আমার গসে পাক রহমতুল্লাহ তাআলা আলীর জন্য অনেক বড় আনন্দের বিষয়। আর আমরা মুরিদর হয়ে সে আনন্দকে আমরা উপভোগ করি ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, বুজুর্গানের দিনকে স্মরণ করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আজও আমরা জিলানের বাদশাহ অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আমার গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি রিলেটেড হবে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই বিষয়টি হচ্ছে গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত। আমার গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ইবাদত গুজারছিলেন সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন, কিন্তু আরও তাজা করব আজকে আমাদের অন্তরকে ইবাদত গুজার আমার গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন করতেন। তিনার রাত দিন একাকীভাবে, প্রকাশ্যভাবে এবং সম্মিলিতভাবে কীভাবে তিনি ইবাদত রিয়াজত করতেন এবং ইবাদতের মাধ্যমে কেমন সাধনা করেছেন, বিস্তারিত ইনশাআল্লাহ মুবালিকা দাওয়াত ইসলামী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে। আমাদের ডান পাশে শাহিদ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাদ আবাদ রাখুক, আজকে অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন। সাথে আছেন নাসির মাদানী হুজুর, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
মাশাআল্লাহ। আপনাকেও মোবারকবাদ, আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। সাথে ইকবাল ভাই তো আমাদের আছে আলহামদুলিল্লাহ নাত পরিবেশন করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে, আমাদের অন্তরকে তাজা করে দেন নাতে পাক, কালামে পাক শ্রবণ করিয়ে। ইনশাআল্লাহ আমরা বিষয়বস্তুর উপরে আলোচনা করার পূর্বেই হাদিস মুবারকা শ্রবণ করি। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি চাহিদা বৈধ তামান্নাকে পূরণ করবেন, 100টি হাজতকে পূরণ করে দিবেন, তার মধ্যে দুনিয়াতে 30টি আর আখিরাতে 70টি। তা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তামান্না, বৈধ তামান্নাগুলো যেন পূরণ হয় সে আশা ভরসা নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম। চলুন তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি হৃদয়কে পরিশুদ্ধ করা, অন্তরকে শান্ত করা কালামে পাক শ্রবণ করি আমাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে। এরপর ইনশাল্লাহ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে।
নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল।
وسلم عليك يا حبيب صلى الله عليك يا ও রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পেরেখে গলি গলি সব কি খায় কিউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফির কে গলি গলি তবা ঠোকরে সবকে খায় কিউ আর দিল কো জো খোল দে খুদা তেরে গলি সে যায় কিউ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনে আমার মুহাম্মাদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মুহাম্মাদের হৃদয়ে মুখে রয়েছে যিকিরে মদিনা হের মে অধিপতির কৃপা শিখেছি আমি জীবন চালনা। মনে আমার মুহাম্মাদের হৃদয়ে মন আমার ভেঙে গেলে দুঃখ থাকে আমার দয়াল নবী। মনে থাকে আমার প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আকা মদিনেওয়ালা মনামার ভেঙে গেলে দুঃখ কি মনে থাকে আমার প্রিয় নবী। মেহমান হয়ে মনে আসার পর মেহমান হয়ে মনে আসার পর মন আমার হয়ে গেছে মদিনা। মনে আমার মুহাম্মাদের হৃদয়ে ঝড় বৃষ্টি তুফানের নেই ভয় চলে যাবে বিমুখ হয়ে নিশ্চয় দিশারি আমার প্রিয় মুহাম্মাদ। কিভাবে ডুবে আমার সফিনা মনে আমার মোহাম্মদের হৃদয়ে মুখে রয়েছে জিকিরে মদিনা হেরে মের অধিপতি রকি পায় শিখেছি আমি জীবন চলো মনে আমার মোহাম্মদের হৃদয়ে
সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আশিকের রসুলের অন্তরে সব সময় মদিনার ধ্যান থাকবে, এটাই স্বাভাবিক। কারণ একটি মাছ সে তখনই আশ্রয়হীনতা মনে করে, সে তখনই অস্থিরতা করে যখনই তাকে কোনো পুকুর নদী সাগর থেকে তুলে ফেলা হয়। সে তখনই আনন্দ পায়, তখনই সে স্বস্তির নিঃশ্বাস পেলে যখন তাকে কোনো পুকুর নদী বা সাগর আবার রেখে দেওয়া হয়। সে সেখানে নিরাপদ মনে করে, সে শান্তি পায়, তার অন্তরে শান্তি পৌঁছে। ঠিক আশিকানের রসুলের অন্তরে যারা নবীর ভালোবাসা নিয়ে দিন রাত যাপন করছে তাদের শুধু একটি তামান্না, তারা যেন মদিনা শরীফ গিয়ে আমার নবীর রাজা শরীফের সামনে দাঁড়িয়ে আমার নবীর প্রতি ভালোবাসা পোষণ করতে পারে। ওই গম্বুজ শরীফকে দেখে যেন চোখকে শীতল করতে পারে। যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তামান্নাকারীদের ইনশাআল্লাহ নৈরাশ করবেন, আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন। বাস আমাদের তামান্না আল্লাহ তাআলার দয়া, ইনশাআল্লাহ একদিন আমরা আমাদের বেড়া পার হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাথে তো আছে আমাদেরকে নবী প্রেম শেখানোর জন্য, খোদা ভীতি শেখানোর জন্য আউলিয়াই কিরাম। আর সেই আউলিয়া কিরামের সরদার হলো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনার ইবাদত রিয়াজতের ব্যাপারে অসংখ্য ওলামাই কিরাম কিতাবাদি লিখেছেন, এবং যিনার কুরবানি, যিনার সাধনা মুশাহেদা, বন জঙ্গলে ইবাদত করা, তিনার রাত্রিযাপন ইবাদত করা, তিনার কুরবানি সম্পর্কে আলহামদুলিল্লাহ অহরহর ঘটনা এমন ইবাদতের জজবা রয়েছে। আসুন আমরা মুবাল্লিকের মুখ থেকে এগুলো শ্রবণ করি আর নসিহত হিসাবে কবুল করি এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আসুন শাহিদ ভাইয়ের কাছে আমরা প্রথমে যাব, আজকের বিষয়বস্তু নিয়ে কিছু শাহিদ ভাই আমাদের কাছে আলোচনা উপস্থাপন করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মিরাজ ভাই, অনেক অনেক আপনাকে মোবারকবাদ আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। রবিউ শানি মাস চলমান রয়েছে, হুজুর গওসে পাকের শান মান আমরা শ্রবণ করছি
আলহামদুলিল্লাহ,
আর বিশেষ করে হুজুর গওসে পাক শাহেনশাহ বাগদাদ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি,
জি
ওয়ালিদের মধ্যে ইনি হচ্ছেন সরদার
আলহামদুলিল্লাহ।
ইনার শান, ইনার মান, আল্লাহ তাআলা ইনাকে যে সম্মান দিয়েছেন, তো সেটা পুরো উম্মতে মুসলিমার জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে ইনার জীবনী থেকে, এবং বিশেষ করে দীন ইসলামের জন্য ইনার যে খেদমত রয়েছে, দীন ইসলামের যে সকল ফিল্ডে, অসংখ্য ফিল্ডে ইনের যে খেদমত রয়েছে সেটা আমাদের জন্য অনুকরণীয়
আলহামদুলিল্লাহ।
ইনার এই খেদমতটা, ইনার এই ফয়েজটা কেমন পর্যন্ত জারি থাকবে
ইনশাআল্লাহ।
আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে হুজুর গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত, তো মিরাজ ভাই আমি বিষয়টা শুরু করতে চাচ্ছি কুরআনুল করিমের একটি আয়াতের রেফারেন্সের মাধ্যমে। যে আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা কুরআনুল করিম ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।
আচ্ছা,
তো আমরা যারা দুনিয়াতে এসেছি মাখলুকাতের মধ্যে দুইটা মাখলুকাতের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে জিন জাতি, একটা হচ্ছে মানব জাতি।
মানব জাতি,
আমরা মানব জাতির মধ্যে রয়েছি। তো আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়াতে আসছি, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব।
জি,
এবং ইবাদতের ক্ষেত্রে যখন আমরা দেখি যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে কুরআনুল করিমের মাধ্যমে, এবং আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবনে যে হাদিসে মুবারক রয়েছে, আমার নবীর জীবনে যে সুন্নত রয়েছে এটার আলোকে যে ইবাদত বন্দেগী রয়েছে। ইবাদতের তো কিছু ক্যাটাগরি রয়েছে,
জি,
কিছু আছে ফরজ,
জি,
কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল,
জি,
সেরকম আছে আবার নামাজ রয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে, রোজা রয়েছে, যাকাত, হজ রয়েছে, না এগুলো তো ক্যাটাগরি রয়েছে
বিভিন্ন।
তো যখন আমরা হুজুর গওসে পাকের ইবাদত যখন আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাই ইনার ইবাদতের মধ্যে সকল ইবাদতের সমষ্টি বিদ্যমান রয়েছে।
আলহামদুলিল্লাহ,
জীবনের
ইবাদত বাদ নেই,
কোনো ইবাদত বাদ নেই, ফরজ থেকে শুরু করে একেবারে মুস্তাহাব পর্যন্ত,
আলহামদুলিল্লাহ,
এবং নামাজ থেকে শুরু করে কোরআনে পাকের তেলাওয়াত থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার খৌফ এবং হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, না এটা আর মানে অসাধারণ একটা কি কম্বিনেশান রয়েছে।
আলহামদুলিল্লাহ।
তো একজন বর্ণনাকারী বলছেন, তিনি বলছেন যে আমি কিছুদিন হুজুরে গওসে পাকের সান্নিধ্যে থাকার আমার সৌভাগ্য হয়েছিল। তিনি বলছেন আমি যে কয়দিন হুজুর গওসে পাকের সান্নিধ্যে ছিলাম, দিন রাত ছিলাম, আমি কিছু জিনিস অবলোকন করলাম।
জি।
তিনি বলছেন দিনের বেলা আমি দেখতাম হুজুর গওসে পাক রোজা রাখতেন।
আচ্ছা।
আর যখন রাত হতো, যখন ইশার নামাজের পর, দেখতাম হুজুরে গওসে পাক রাত্রের মোটামুটি বলা যায় যে তিনটা অংশ আমার দৃষ্টিগোচর হতো।
আচ্ছা।
যে রাতের প্রথম অংশে হুজুরে গওসে পাক কোরআনে পাকের তেলাওয়াত করতেন,
সুবহানাল্লাহ,
এবং রাতের মধ্য অংশে তিনি বিভিন্ন জিকির আজগার করতেন।
আচ্ছা।
বিভিন্ন দোয়া জিকিরের মধ্যে সময় অতিবাহিত করতেন, এবং রাতের শেষ ভাগে হুজুরে গওসে পাক নফল নামাজের মাধ্যমে রাত অতিবাহিত করতেন। এভাবে করতে করতে ফজরের সময় হয়ে যেত। এই যে এশার পর থেকে ইবাদত শুরু এবং ফজর পর্যন্ত, এটা একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়। বলা হচ্ছে গওসে পাকের জীবনীতে আসছে টানা ৪০ বছর আমার হুজুরে গওসে পাক ইশারে রুজু দিয়ে ফজরে নামাজ আদায় করেছে।
সুবহানাল্লাহ।
মিরাজ ভাই, কেমন শান ইবাদতে, কেমন ধারাবাহিকতা, কেমন অটলতা, কেমন নিবেদন, কেমন মনোযোগ, যে এক ৪০ বছর টানা প্রতিটা দিন ইশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ,
কেমন শান।
শাহিদ ভাই কত সুন্দর করে আমাদেরকে ইবাদতের গুরুত্ব কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম এই একটি আয়াতে মোবারাকাত তারজমা পড়ে আমাদেরকে শুনিয়েছেন। আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আজ আমরা ইবাদত কীভাবে করছি, কতটুকু করছি, সেটি আপনি আমি আমার নিজেকেই প্রশ্ন করি। সাথে বরপীর রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনার ইবাদতের কথা আসছে, যিনাকে ইবাদত করতে দেখা গিয়েছে রমজান মাস ছাড়াও রোজা রাখা এবং স্টার্টিং অফ নাইট অর্থাৎ রাতের প্রথম শুরুতে তিনার যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, যেটা আমাদের মধ্যে একেবারেই নেই। দেখুন, আপনার সময়কে নির্ধারণ করুন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করুন। সেটি আপনি সময়কে দিয়ে বা পৃষ্ঠাকে দিয়ে বা আয়াতকে দিয়ে আপনি প্রতিদিন কমসে কম কিছু না কিছু কোরআনুল কারীমকে তেলাওয়াত করুন। যেমন আপনি পাঁচটা মিনিট আপনার সময় নিন, পাঁচ মিনিট আপনি প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করুন। হ্যাঁ হ্যাঁ, পাঁচ মিনিট যদি আপনি সময় না পান, তাহলে এক পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করুন। এক পৃষ্ঠাও যদি আপনি পড়ার সময় না পান, আধা পৃষ্ঠা পড়ুন, অর্ধেক পড়ুন। তাও যদি সময় না হয়, ১২টা আয়াত হলে প্রতিদিন আপনি চেষ্টা করুন যে পড়ার জন্য, যদি ১২টি আয়াতও সম্ভব না হয়, ৫টি আয়াত অন্ততপক্ষে আপনি ডেলি পড়ুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল দেখবেন আপনার কোরআনুল কারীম পড়ার প্রতি ভালোবাসা চলে আসবে। মিড নাইটের মধ্যে যেটা বলা হয়েছে, হ্যাঁ, রাতের যেটি মধ্যরাত্রে, সেটিতে জিকির আজগার করে সময় কাটিয়েছে। আর আমাদের বর্তমান সময়টি যাচ্ছেই বাস দুনিয়াবী চিন্তা চেতনার মধ্যে দিয়ে। ডেট অফ দ্য নাইটের কথা, শেষ প্রহরের কথা যেটি বলা হয়েছে, হ্যাঁ, নামাজ দিয়ে আমরা কী করছি আজকে? আমাদের নাইট, আমাদের শেষ যে সময়টি যাচ্ছে সেটি ঘুমের মধ্যে চলে যাচ্ছে, আমরা একেবারেই ইবাদত নিয়ে উদাসীন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত রিয়াজতের মধ্যে বেশি করে মশগুল হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার তৌফিক নসিব করুক। আসুন, আমরা নাসির ভাইয়ের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। তিনের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইবাদতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা শুনব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতিবিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় সৌভাগ্যবান রয়েছে যা হুজুরে গওসে পাক, যিনি পীরদের পীর, যার শান এত বড় যে গওসে আদম দরমিয়ানে আউলিয়া, গওসে আদম আউলিয়াদের কেরামের মধ্যে তেমনই যেমন আম্বিয়া কেরামের মধ্যে আমার নবীর মকাম রয়েছে।
সুবহানাল্লাহ।
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গওসে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে আসার পূর্বেই আমার গওসে পাকের আব্বু হযরত সাইয়েদনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র স্বপ্নের মধ্যে এসে ওলি কুলে সম্রাটের সুসংবাদ দান করেছেন এবং আমার নবীর দরবারে মকবুলিয়াতের একটা সুসংবাদ দিয়েছেন। তো আসলে ওই গোসে আদম রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করাটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর আমার গোসে পাকের ইবাদতের কথা তো প্রশ্ন উঠে না, আমরা মানে চিন্তা করব এটা কীভাবে চিন্তা করতে পারি। একজন সাধারণ যারা সলেহীন বান্দারা রয়েছেন তাদের ইবাদতের মধ্যে যদি এমন হয় যে অনেক আগেকার যুগে অনেক আল্লাহর ওয়ালা ছিল যারা প্রতি রাতের মতো কোরআনে পাক তিলাওয়াত করে ফেলতো, মানে রমজানের মধ্যে রোজা তো রাখতেন, রাতে পুরো বছরে রোজা রাখত। বর্তমানে আমার আমিরের সুনতকে দেখি প্রায় ১২ বছরের চেয়ে বেশি ১২ মাস রোজা রেখেছেন।
সুবহানাল্লাহ,
আমিরের সুনত। আচ্ছা, ওই আমলটা বর্তমানে বেশিরভাগ আকসার যখন কোনো অসুস্থতা বা বিভিন্ন পেরেশানি বা কোনো ধরনের সমস্যা ছাড়া অন্যান্য দিনের মধ্যে বর্তমানে আমিরের সুনত সাজেদা খলিফাই আমিরের সুনত অধিকাংশ সময় রোজা রাখে। আমরা যারা সাধারণ জনতা রয়েছি, সাধারণ জনগণ রয়েছে, আমাদের যদি এমন হয় আমার গোসে পাকের তো এটা আমাদের চিন্তাধারার অনেক কি বাইরে হবে। তো আমার গোসে পাকের ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ আজাবাদ আমরা আমার আমিরের সুনতের কিতাব একটা সাপের বেশে জিনের মধ্যে অনেক সুন্দর করে এখানে ইরশাদ করেছেন আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আলহামদুলিল্লাহ, ইবাদত সম্পর্কে একটা উল্লেখ রয়েছে আমার আমিরের সুনত ৮ নম্বর ঘটনার মধ্যে। এটা লিখেছেন যে আমার সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইরাকের বন জঙ্গলের মধ্যে ইবাদত ও রিয়াজত এর জন্য ২৫ বছর অতিবাহিত করেছেন। আমাদের মধ্যে অনেকের বয়সও হবে না ২৫ বছর, কিন্তু আমার গোসে পাক রব তাআলাকে পাওয়ার জন্য, অথচ মাদারজাত বলেছিলেন, জন্মগত আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহর ওলি যে যত বড় হয়ে থাকে তিনি রব তাআলার তত বেশি শুকর গুজার বান্দা হয়ে থাকে। তো আমার গোসে পাক ২৫ বছর ইরাকের জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এছাড়া বিভিন্ন সফর, বিভিন্ন শহরের মধ্যে বয়ান করা, এগুলো তো ইবাদতের মধ্যে অবশ্য ছিল। সরকারে বাগদাদ আমার আকা হুজুরে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী নিজে ইরশাদ করেছেন, যখন আমি শহরের দিকে খাবার অন্বেষণের জন্য পতিত খাদ্য টুকরা কিংবা জঙ্গলে কোনো ঘাস পাতা উঠাতে চাইতাম, কিন্তু অন্যান্য ফকিরদের সেটার অন্বেষণ করতে দেখে তা আপন মুসলমান ভাইদের আত্মত্যাগের করে আমি তা উঠানো থেকে বিরত থাকতাম। অথচ কার্কের জমিনের মধ্যে, কার্কের জঙ্গলের মধ্যে ইরাকের আমার গোসে পাক ২৫ বছর ইবাদত করেছেন। ও ইবাদত কালে খাবারের প্রয়োজন হলে লতা পাতা যেটা মানে কোনো ফল বা পোড়া আছে পতিত করি ওটা পর্যন্ত নিতেন না। কেন? কোনো ফকিরের, কোনো অপর মুসলমানের যদি প্রয়োজন হতো নিজের ক্ষুধা নিবারণ করে নিতেন, নিজের ক্ষুধা সহ্য করে নিতেন, কিন্তু ওটা নিতেন না। ইরশাদ করেছেন আমার গোসে পাক নিজেই, একবার যখন ক্ষুধার কারণে সীমাহীন দুর্বল হয়ে মৃত্যু পথ চারতি হয়ে গেলাম, আল্লাহু আকবার, আমার গোসে পাক এমন অবস্থা হয়ে গেলে গিয়েছেন যে ইবাদত করতে করতে জঙ্গলের মধ্যে নিজের পরিবারে না হয়ে আমাদের মতন ঘরের মধ্যে মানে ফ্যান এসি মানে ঘরের মধ্যে ফেসিলিটিসের মধ্যে নয়, কমফোর্টেবল জোনের মধ্যে নয়, ইবাদত করতে করতে,
যেটা বলছেন না আসলে ২৫ বছর,
২৫ বছর
ছোট লাগলো, চিন্তা করুন একটা ঘন্টা একজন মুসলমান ভাইকে বর্তমান যুগে একটা এসি মধ্যে লাইটিং এর মধ্যে বসিয়ে রাখে ইস্তামা শোনা তো অনেক কষ্ট হয়ে যায়,
মসজিদের মধ্যে আনা কষ্ট হয়ে যাচ্ছে,
কষ্ট হয়ে যায়। সেখানে ২৫ বছর মানে ৯০০০ দিন,
এত বছর ইবাদত করার কালে আমার গোসে পাক নিজের ইরশাদ করেছেন, একবার যখন আমার ক্ষুধার কারণে সীমাহীন দুর্বল হয়ে মৃত্যুর পদযাত্রী হয়ে গেলাম, তখন আমি ফুলওয়ালার বাজার থেকে, ফুলওয়ালার যে ফুলের যে বাজার ওই বাজার থেকে মাটিতে পতিত খাদ্য টুকরা নিয়ে এক পাশে খাওয়ার জন্য বসে গেলাম। ওই সময় দেখা গেল একজন আমার পাশে অনারবী যুবক, তার নিকট তাজা রুটি ও বুনাকিত মাংস ছিল, মানে এমন ক্ষুধা, মানে মৃত্যুর পদযাত্রী ওই অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে, ফুলবাজারের রাস্তা থেকে কুড়িয়ে কিছু খাবার জন্য আমার গোসে পাক যখন নিয়ে বসলেন, ওই সময় দেখলেন যে এক পাশে যুবক রুটি এবং বুনাগুস্ত নিয়ে বসে খাচ্ছে। তো এমন সময় আমার কাছে এক অনারবী যুবক আসলো, তার নিকট তাজা রুটি ও বুনাকিত মাংস ছিল যা সে আমার পাশে বসে খেতে লাগলো। তাকে দেখে খেতে দেখে আমার আগ্রহ প্রবল হয়ে গেল খাবারের প্রতি, যেহেতু অনেকদিন পর্যন্ত খুদা ইবাদত করতে করতে।
যখন সে খাবার খাওয়ার জন্য মুখে লোকমা ওঠাতো, তখন ক্ষুধার তীব্রতা জ্বালায় অনিচ্ছা সত্ত্বেও মন চাইত হা করে দি এবং সে যেন আমার মুখের মধ্যে একটা লোকমা দিয়ে। আল্লাহু আকবার। তো অবশেষে আমি আমার নফসিকে ধমক দিলাম, ওই অবস্থায় আবার নফসিকে ধমক দিচ্ছে, বলে আমার নফসিকে ধমক দিলাম, তুমি খাবার জন্য অদৃশ্য হইও না, আল্লাহ তাআলা আমার সাথে আছে।
সুবহানাল্লাহ,
ইন্নাল্লাহু মাআস সাবিরিন। ওই ক্ষেত্রে আমরা মুরিদদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে মুরিদরা, তোমাদের কষ্ট আসবে, তোমাদেরও অভাব আসবে করে, শুধু আমার গৌছ পাকের নয়, আমার গৌছ পাকের আকা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কষ্ট এসেছিল,
জি,
ধৈর্য ধারণ করেছে কারবালার ময়দানে, স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র ঘর মোবারকে কয়েক মাস হয়ে যেত, এমন চুলার মধ্যে আগুন জ্বলত না।
আল্লাহ
আল্লাহ
একটা পাথর বেঁধেছেন।
তো আমার নবী কষ্ট করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কষ্ট করেছেন, আমার গোসবা কষ্ট করেছেন, যেন যারা গোলাম আসবে তারা যেন অভাবের মধ্যে কখনো ধৈর্য হারা না হয়, সবসময় যেন রব্বি আমার রব তাআলার প্রতি রাজি থাকে, আমার আমি রবের প্রতি রাজি আছে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহু মাআস সাবিরিন, এটা শিক্ষা দিচ্ছেন। এরপর আমার গোসবা কিসের করেছেন, আল্লাহ তাআলা আমার সাথে রয়েছেন, চাই মৃত্যু আসুক আমি ওই যুবক থেকে কখনো চেয়ে খাবার খাবো না।
আল্লাহু
আকবার, এই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আমার গোসপাক। এটা আমার আমিরুল সুন্নাতের কিতাব সাবের বেশের জিনের মধ্যে এটা লিখেছেন এই ঘটনাটি। তো এরপর মানে এটা তো শেষ, একদম স্টেপ শেষ, মৃত্যু আসলো আমি কি নফসকে বললেন হে নফস আমার মৃত্যু আসতে পারে, তার কাছ থেকে খুঁজে কখনো খাবো না,
খাবো না,
এর ফজিলত কি হবে, বেনিফিট কি হবে সামনে আসতে।
জি জি,
আল্লাহু আকবার। হঠাৎ ওই যুবকটি আমার দিকে তাকালেন, হঠাৎ বলতে লাগলেন ভাই আসুন আমার সাথে আপনিও খাবারের শরীক হয়ে যান।
সুবহানাল্লাহ,
দেখেন নফসকে শাসিয়েছেন, আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক ওই যুবকটা ডেকে খাবারের জন্য বসিয়ে দিলেন। আমি খেতে অস্বীকৃতি জানালাম,
আচ্ছা
আমি খাবো না। যখন সে আমাদের খাবার জন্য জোর করলো, তখন আমার নফস আমাকে খাবার জন্য উৎসাহিত করলো, কিন্তু আমি এর পরও খেতে রাজি হলাম না। শেষ পর্যন্ত ওই যুবকের বারবার জবস্থিতে বাঁচতে না পেরে কিছু খেয়ে নিলাম। খেতে খেতে সে আমাকে বলতে লাগলো আপনি কোথেকে এসেছেন, বলেন আমি তো জিলান থেকে এসেছি। সে বলল আমি তো জিলানের লোক।
আল্লাহ,
একই জায়গার লোক। আচ্ছা আচ্ছা বলুন তো আপনি কে? প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ সুমাই এর পৌত্র অর্থাৎ নাতি হযরতে সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইকে আপনি চিনেন?
আহা,
কাকে বলছেন? আমার গোস্তপাককে বলছেন, ওই যুবক যিনি যার হাতে তাজা রুটি এবং বুনাকিতে গুস্ত ছিল, তিনি বললেন হযরতে আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ তাআলার পৌত্র নাতি হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইকে আপনি কি চিনেন? আমি তো বললাম তো আমি সেই আব্দুল কাদির।
সুবহানাল্লাহ,
এটা শুনে সে বেকুল হয়ে বলতে লাগলো বাগদাদে আসার সময় আপনার আম্মি যান রহমতুল্লাহ তাআলা আলাইহা আপনাকে দেওয়ার জন্য আমাকে 8টি স্বর্ণের আশরাফি মুদ্রা দিয়েছিলেন, বাগদাদে এসে অনেকদিন ধরে আপনাকে খুঁজছিলাম কিন্তু কেউ আপনার ঠিকানা দিতে পারলো না, কোনো ঠিকানা না পেয়ে ইতিমধ্যে আমার সঙ্গে নিয়ে আসা যে টাকা ছিল খরচা দিয়ে তাও শেষ হয়ে গেল, এই অবস্থায় 3 দিন অতিবাহিত হয়ে গেল, খাবার কিছু মিলল না ওই যুবকের। যখন আমার ক্ষুধার তাড়নায় নিতান্ত দুর্বল হয়ে মৃত্যুর উপক্রম হলাম, তখন আমি আপনার আমানতগুলো খরচ করে এই রুটিগুলো এবং বুনা মাংস ক্রয় করেছি এবং হুজুর আপনি স্বাচ্ছন্দ্যময়ে এগুলো আপনি আহার করুন, কারণ এ খাবারগুলো অথচ মূলত মালিক আপনি।
সুবহানাল্লাহ,
হুজুর এতক্ষণ আপনি মেহমান ছিলেন, এখন আপনি মালিক আমি মেহমান হয়ে গেলাম।
আল্লাহু আকবার,
মানে এখন ইনভাইট করেছেন আমার গোসপাককে, ডেকেছেন না, বলেছেন ইয়া গোসপাক এখন তো এই খাবারের রুটির মালিক আপনি নিজে, তো আমি আপনার মেহমান, আপনি অনুমতি দিলে আমি খেতে পারবো, আমি অনুমতি না দিলে খেতে পারবো না। আল্লাহু আকবার, দেখেন আর এখন আমি আপনার মেহমান, বাকি মুদ্রা আমার গোসপাককে প্রদান করলেন, বলেন আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী হুজুর, ক্ষুধার তাড়নার কারণে বাধ্য হয়ে আমি এই খাবারগুলো খেয়েছি, আমি অনেক খুশি হলাম। আমার গোসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি অবশিষ্ট খাদ্য কিছু মুদ্রা তাকে দিলেন, সে গ্রহণ করলো এবং সে চলে গেল।
ইনশাল্লাহ আমাদের আরেকটা ফজিলতওয়ালা ইনশাল্লাহ বুজুর্গের কাছ থেকে আমরা একটা প্যাকেজ দেখবো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল, যে প্যাকেজটির মাধ্যমে আমরা আরও কিছু শিক্ষা অর্জন করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আবারও আসবো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল, আমাদের একটি প্যাকেজ আছে, তো আমাদেরকে এই প্যাকেজটি একটু দেখিয়ে দিন।
সারা দুনিয়া থেকে কাফেলা বাগদাদ যায়, কারবালা যায়, কুফা যায়, কিভাবে আমরা নিজেদের এসব সফরে নিয়ে যাওয়া উচিত, আর যেসব অলিদের মাজারে আমাদের উপস্থিতি হচ্ছে, বেশি 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 তাদের ফয়জ অর্জন করতে পারি।
ইয়াক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআত পেরিয়া।
আউলিয়া কেরামের সংস্পর্শে সামান্য সময় অতিবাহিত করা, এটি শত বছরের একনিষ্ঠ ইবাদতের চেয়ে উত্তম। এই সকল আউলিয়াদের মাজারে উপস্থিত হওয়া এটি এক ধরনের তাদের সংস্পর্শ অর্জন করার মতো। সেখানে যান, আল্লাহর দয়ায় মন বসুক, সেখানে কিছু জিকির ও তেলাওয়াত করুন। যেখানে প্রসিদ্ধ মাজার আছে, যেমন সর্বপ্রথম তো আমরা এই সকল আউলিয়া কেরামের সর্দারের নাম নিব। তার নাম আপনারা যেটাই ভাবেন না কেন, আমার নিকট তিনি সুলতানুল আউলিয়া। ওলামাগণ লিখেছেন সুলতানুল আউলিয়া মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। হ্যাঁ, হযরত আলী তিনি হলেন সুলতানুল আউলিয়া। আর যে বেলায়েত লাভ করে এই দরবার থেকেই করে। নিঃসন্দেহে গাউসে পাক হলেন সুলতানুল আউলিয়া, তবে অবশ্যই মাওলা আলীর অধীনস্থ। সুতরাং প্রথমে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারের আলোচনা করব। তো নাজাফে আশরাফ যতটা সম্ভব সেখানে জিকির তেলাওয়াত করুন, মাথাকে নত করে সেখানে বসুন, মাওলা আলীর ধ্যান করুন, আর চিন্তা করুন আজ আমি কোন দরবারে উপস্থিত হয়েছি, কোথায় এসেছি। এভাবে ইনশাআল্লাহ তার সম্মান, তার আদব অন্তরে যত বেশি হবে, তার খেদমতে আমরা যত বেশি উপহার পেশ করব। যদিও উপহারে আমাদের স্বর্ণের ইট যদি থাকেও, গোল্ড, তিনি নিজের জীবদ্দশায় বিদ্যমান থাকলে দুনিয়াতে তখনও কোনো কাজের হতো না। আমাদের এই ধন সম্পদ না এখন কোনো কাজে আসবে, আমরা যা পড়ব করব তিনি এগুলোর প্রতীক্ষমান নন, তার উপর তার রবের অনেক বড় দয়া রয়েছে। তিনি নিশ্চিত জান্নাতি হযরত মাওলা আলী, বরং নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। এটা তার মর্যাদা যে তার উসিলায় কবুল হয়ে যাবে। ঘরে বসে পড়লে ঠিক আছে, ভালো কাজ, যদি মাজারে গিয়ে সংস্পর্শে বসে পড়েন তাহলে ইনশাআল্লাহ কবুলিয়াতের ফয়েজ অধিক হবে। তিনি মকবুল, রবের নিকট মকবুল বান্দা আলহামদুলিল্লাহ। অতপর কারবালা শরীফেও উপস্থিত ইনশাআল্লাহ হবে। কাফেলার পরিচালক তারা নিয়ে যান ইমাম হুসাইনের মাজারে রাদিয়াল্লাহু আনহুতে উপস্থিতি, কারবালা শরীফে হবে, সেখানেও জিকির দুরুদ ইত্যাদি যতটুকু সম্ভব হবে। যত মাজারাতে এহলুল্লাহ আউলিয়া সাহাবা যেখানে যেখানে উপস্থিতি হবে, আল্লাহ চান তো অবশ্যই বরকত অর্জন করবেন। কোথাও মাজার আছে, কোথাও নিদর্শন আছে আম্বিয়া কেরামের আলাইহিসসালাম, তো সেখানে গিয়ে এইসব জায়গার ফয়েজ অর্জন করতে হবে ইনশাআল্লাহ। অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা, খাওয়া দাওয়া এবং এইসবে অধিক ব্যস্ততা উপকারী নয়। আমরা অনেক পূর্বে যখন জিয়ারতে গিয়েছিলাম, অনেক বছর হয়েছে, দাওয়াত ইসলামের সূচনা লগ্ন ছিল আমার মনে হচ্ছে, তখন এক হোটেলে ছিলাম। হোটেলের ভিতরে মসজিদ তালাশ করলাম, ভাই নামাজ কোথায় পড়ব। একটি জায়গা অনেকটা মসজিদ টাইপের তৈরি করা ছিল, অতঃপর আমরা সেখানে গিয়ে গিয়ে জামাত করতাম হোটেলে সেই নামাজের স্থানে। প্রথমে আমরা মনে করেছিলাম হয়তো এখানে কোনো ইমাম ফিক্সড আছেন, জানি না কেমন ধরন হবে, কেমন নিয়ম হবে, কিন্তু জানতে পারলাম সেখানে, আমি সঠিক কথা বলছি, আমার মনে পড়ে না আমি সেখানে কাউকে নামাজ পড়তে দেখেছি, ইল্লা মাশাআল্লাহ দু একজন হয়তো বা দেখেছি, কিন্তু অনেক বড় জায়গা ছিল অথচ নামাজের প্রবণতা অনেক কম ছিল। আপনারা সেখানে গিয়ে নামাজও পড়তে হবে এবং নামাজও বানাতে হবে, এমন না যে আপনারা অলসতায় আল্লাহ না করুন শিকার হয়ে পড়েন। আর যেখানেই থাকেন, বাসে নামাজের টাইম হয়ে গেল, আশঙ্কা আছে যে টাইম চলে যাবে, তো এ ব্যাপারে ড্রাইভারদের বলে ব্যবস্থা করতে হবে, ভাই নামাজের জন্য আপনি থামবেন। সবাই একসাথে বললে তিনি অবশ্যই থামবেন ড্রাইভার। কাফেলার যেসব বাস আছে তাতে সম্ভবত আরও সহজ হয়ে যাবে, কাফেলার পরিচালকরা এতে সহযোগিতা করেন এবং নামাজ পড়িয়ে থাকেন। আমার সুধারণায় কখনো যোগাযোগ হয়নি, যেখানে আপনার উপস্থিতি হবে হযরত মাওলা আলী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সুহদায় কারবালা এবং আমার মুর্শিদে করিম, সরকারে গৌসে পাক এবং অসংখ্য আউলিয়া কেরাম আছেন যেখানে যেখানে গমন করেন, যদি মনে থাকে, উপযুক্ত মনে করেন, তাহলে আমার আগ্রহপূর্ণ সালাম আরজ করবেন। আর এইটু আরজ করবেন যদি সম্ভব হয় তো, যে কমপক্ষে জীবনে একবার হলেও হাজির হওয়ার সৌভাগ্য নসিব হয়। ইমামে আজম আবু হানিফাও সেখানে আছেন, আমাদের ইমাম। তার মাজারে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ, সেখানেও সালাম আরজ করবেন।
আহ, আদব বান্দের থেকে আমরা আদব শিখি। আমার প্রিয় মুর্শিদ মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রজবি জিয়াইদ আহমদ বরকতুল্লাহ আলিয়া, আলহামদুলিল্লাহ আমির আল সুন্নাত, আমাদেরকে যেভাবে তরবিয়ত দিচ্ছেন এবং যেভাবে ইশকে রসুল, ইশকে আউলিয়া শেখাচ্ছেন এবং আদব সহকারে কীভাবে উপস্থিত হওয়া আর নিজেও সেই তামান্না করা যে সালাম পেশ করার ব্যাপারে, তো মদিনা মদিনা আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠন যা দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে বাস আউলিয়াদেরকে সম্মান করা, আউলিয়াদের পদ পদাঙ্ক অনুসরণ করে চলার ব্যাপারে আমাদের যে শিক্ষা দিচ্ছেন, তো আলহামদুলিল্লাহ সে শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আমরা আমাদের পথ চলতে পারি এবং ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে যেন আমরা চলতে পারি এ আল্লাহর ওয়ালিদেরকে অনুসরণ করে। আল্লাহ তালা সে তৌফিক দান করুক। অনেক কলও আমাদেরকে দর্শকবৃন্দরা করেছেন আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ জাবাজাল, তাদের কলগুলোকে একসাথে অন্তর্ভুক্ত করে নিই ইনশাআল্লাহ, এরপর আমরা সামনের দিকে অগ্রসর হব।
আমি চট্টগ্রাম খাটাগাল থেকে মোহাম্মদ ইউসুফ। এই নারায়ণ খোলা আমরা সবসময় দেখি, আপনাদের চ্যানেলগুলো আমার খুব পছন্দনীয়, আমরা শুনছি সবসময়, তো আপনাদের চ্যানেল দেখি, আপনাদেরকে ধন্যবাদ।
মাশাআল্লাহ, জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, বাগেরহাট জেলা। একটা গজল শুনতে চাই, আমার টিয়া নাই পয়সা নাই কেমনে যাবো মদিনায়।
আচ্ছা ইনশাআল্লাহ, বাস দোয়া করতে থাকেন মদিনায় চলে যাবেন, আর ইনশাল্লাহ ওই যে আমার গসফাক রহমতুল্লাহ আলহি রাতের প্রহরে যেভাবে ইবাদত করতেন সেভাবে গোপনে আল্লাহ তালার ইবাদতে লেগে যান এবং দু চোখের পান ছেড়ে দিন ইনশাল্লাহ, আল্লাহ তালা একদিন আপনার টাকা ছাড়াই ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। জওয়াজাল, জি পরবর্তী কল।
আপনাদের অনুষ্ঠানে আমরা দেখছি, খুব ভালো লাগে, আমাদের অনুষ্ঠানগুলো দেখি খুব ভালো লাগে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আপনার ভালো লাগাকে কবুল করুক, সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে যুবক উপযোগী কার্যক্রম চালু করে সেটার সাথেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কেননা দাওয়াত ইসলামীর প্রচেষ্টা সবাইকে ন্যাককার বানানো এবং ন্যাক পরিবেশের সাথে সম্পৃক্ত করা। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আপনারা সকলেই জানেন কিছুদিনের মধ্যেই আমাদের টেলিথন ক্যাম্পেইন শুরু হচ্ছে, দান অনুদান ক্যাম্পেইন। হ্যাঁ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা যতটুকু সম্ভব দাওয়াত ইসলামের এই কার্যক্রমগুলোকে সামনের দিকে অগ্রসর করানোর জন্য এই টেলিথনে আপনারা সকলেই ইনশাআল্লাহ শরীক সামিল হয়ে অপরকেও ইনশাআল্লাহ উৎসাহ প্রদান করে যাতে দাওয়াত ইসলামের আরও অধিক ডিপার্টমেন্ট যেন সুন্দরভাবে চালাতে পারে সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। এক ইউনিট 5000 করে টেলিথন নির্ধারণ করা হয়েছে, আপনারা এখন থেকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল সেই টেলিথন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মন মানসিকতা সৃষ্টি করে নিন। যে পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ নাইম আত্তারি, সাবনায় সদ্দিক। আমি একটি নাচ শুনতে চাই, মদিনা যাওয়ার অনুমতি দেওয়া না ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের নাতখা ইকবাল ভাই রেডি আছেন ইনশাআল্লাহ, আশা করি আরেকটি কল নিব, এরপর ইনশাআল্লাহ যাওয়া আমরা কালামের দিকে চলে যাব। জি কল দিন।
আমি একটি নাচ শুনতে চাই।
আসুন আমরা একটা মানকাবাদ দিয়ে ইনশাআল্লাহ জাওয়াজাল আরও আউলিয়ে কিরামের ভালোবাসা অন্তর পোষণ করে দিন ইনশাআল্লাহ জাওয়াজাল। ইকবাল ভাই আমাদেরকে একটি মানকাবাদ শুনিয়ে দিন।
সবই গো সে আজম, বিপদ দূর হলো সবুয়া সে আজম করো মনকে পুষ্প খোলি ও সে আজম করো দূর দুঃখ সবুই ও সে আজম দস্তগি তোমায় ডাকবো না তো ডাকবো আমি খারে বিপদের সাহারা তুমি গো সে আজম বিপদের সাহারা তুমি গো সে আজম করো দূর দুঃখ সবই গোসে আজম করো দূর দুঃখ সবই গোসে আজম হবে না কেন শান তোমার অতি মহা গোসে আজম গোসে আলি ও সে আজম গো সে আজম করো দূর দুঃখ সবই ও সে আজম করো মনকে পুষ্প খোলি ও সে আজম দে তুমি খোদার এমন অলি তুমি খোদার এমন অলি গোসে আজম করো মনকে পুষ্প কলি গোসে আজম করো দূর দুঃখ সব গোসে আজম আমাদের তোরে নিয়ে চলো তীরে গোসে আজম দস্তগীর মেরে পীর মুর্শিদে করো মনকে পুষ্প কলি গোসে আজম করো দূর দুঃখ কলি গোসে আজম করো দূর দুঃখ সবুই গোসে আজম করো মনকে পুষ্প কলি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ এমন এমন ইসলামিক ইভেন্টস দিয়েছে যে ইবাদতে ব্যস্ত থাকতে পারি আলহামদুলিল্লাহ। এই যে এর আগের মাসে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের খুশি উদযাপন করে কত নানা ইবাদত রিয়াজতকে আমরা কেন্দ্র করে নফল আমল করেছি আলহামদুলিল্লাহ। এই গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কেন্দ্র করে, বড় পীরকে কেন্দ্র করে সারা এশিয়া মহাদেশ আলহামদুলিল্লাহ কত ইবাদত রিয়াজতের, কত ইলমে দিন শিখানোর মজলিস তৈরি হবে আলহামদুলিল্লাহ। এভাবে সামনে আবার রজব মাসও চলে আসবে দুই এক মাস পরে, এরপর শাবান মাস, আবার রমজান মাস। আহ, মুসলমানকে আল্লাহ তাআলা এক একটি মাস দিয়ে আলহামদুলিল্লাহ এমন এমন ধন্য করেছে যে ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতে চাইলে আমরা থাকতে পারি। কি বলেন শাহিদ ভাই?
ইবাদতের কথা চলছে তো একটা বিষয় যে ইবাদতে মনোযোগ কেমন হওয়া চাই।
জি,
আমরাও নামাজ পড়ি
অবশ্যই,
অনেক সময় দেখা যায় আমরা নামাজের মধ্যে বিভিন্ন জাগতিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে। আসুন আমরা শুনি ওয়ালিদের সর্দার যিনি সুলতান আউলিয়া যিনি,
জি,
হুজুর গসে পাকের ইবাদতে মনোযোগ কেমন থাকতো,
কেমন থাকতো
বলা আছে। আমার হুজুর গসে পাক বলছেন, আমি একবার জামে মনসুরে নামাজ আদায় করার জন্য গেলাম।
জি,
আমি নিয়ত করলাম, নামাজ জারি আছে, এমন সময় সেজদার দিকে আমার দৃষ্টি, দেখলাম সেজদার জায়গাতে একটা বড় বিষধর সাপ এসে বসে গিয়েছে।
আচ্ছা,
এবং এই সাপটা মুখকে হা করে রয়েছে।
আচ্ছা,
কিন্তু আমার গসে পাক ওই অবস্থায় নামাজে পূর্ণ মনোযোগ রেখে নামাজ কিন্তু ভঙ্গ করেননি, নামাজে পূর্ণ মনোযোগ রেখে সেজদা যাওয়ার সময় সেজদা গিয়েছেন, সাপটিকে সরিয়ে উনি সেজদা পরিপূর্ণ করেছেন।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
কেমন শান আল্লাহর ওলির। আমার হুজুর গসে পাক বলছেন, এরপর যখন আমি সেজদা থেকে উঠলাম ওই সাপটা আমার ঘাড়ের মধ্যে দিয়ে প্রবেশ করলো।
আচ্ছা,
ঘাড় থেকে উঠে আমার এক হাতের আস্তিন থেকে আরেক হাতের আস্তিনে বের হতে লাগলো।
জি,
এরপর হুজুর কাছে পাকে বলছেন, যখন আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম তখন ওই সাপটি অদৃশ্য হয়ে গেল,
অদৃশ্য হয়ে গেল।
এরপর দ্বিতীয় দিন আমার হুজুর কাছে পাক বলছেন, আমি একই জায়গায় আমি আবার নামাজের জন্য যখন আসলাম তো দেখি সেখানে একজন লোক খুব বড় বড় চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটির চোখ ছিল অস্বাভাবিক ধরনের বড়। আমার হুজুর গসে পাক ভাবলেন, এ নিশ্চয়ই কোনো মানুষ না, এ হচ্ছে জিন।
আচ্ছা,
যখনই হুজুর গসে পাক এটা ভাবলেন যে এ হচ্ছে জিন, তখনই সে বলল, হে গসে পাক, আমি গতকাল সাপ রূপে আপনি যাকে দেখেছিলেন সেটা আমি ছিলাম।
আচ্ছা,
আমি সে জিন, গতকাল সাপ রূপে আপনার সামনে এসেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি, এর পূর্বে আল্লাহর ওলিকে আমি এভাবে পরীক্ষা করেছি কিন্তু নামাজের মধ্যে আপনার যে দৃঢ়তা আমি দেখেছি সেটা আমি আর কারো মধ্যে। কেমন আমার হুজুর গসে পাকের নামাজে মনোযোগ, যে সাপ চলে এসছে তারপরও বিন্দুমাত্র মনোযোগ কি করে নেই, সরে নেই আল্লাহ তাআলার প্রতি, কেমন আমার হুজুর গসে পাকের মহব্বত এবং হচ্ছে শান।
মাশাআল্লাহ, দেখুন আসলে দেখুন ইবাদতের নাসির ভাই, যে আমরা ইবাদত করি রিয়াজত করি অনেক সময় আমাদের মন বসে না, কিন্তু আল্লাহর ওলিদের রাতকে রাত এগুলো ইবাদতের মধ্যে তারা ব্যস্ত ছিলেন এবং স্বাদ পেয়েছেন। হ্যাঁ, আমরা কেন স্বাদ পাচ্ছি না আজকে, আজকে আমাদের এই অবস্থা কেন, এই হালত কেন নাসির ভাই?
হাকিকত তো উলামায়ে কেরাম এভাবে লিখেছেন কিতাবের মধ্যে, ইবাদত তিন প্রকার।
আচ্ছা,
এটা একটা প্রকার, একটা হচ্ছে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ইবাদত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করা, আর তৃতীয় নম্বর যে প্রকার তারা হচ্ছে অনেক প্রাধান্য আল্লাহ পাকের দরবারে, জান্নাতে তামান্নার জন্যই ইবাদত করা, ওটা তো অটোমেটিক চলে আসবে।
জি,
জাহান্নাম থেকে বাঁচার জন্য করছে না জাহান্নাতের জন্য করছে, তারা মূলত আমার খালিস, আমার রপ্তালাকে খুশি করার জন্য
করছে।
মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত কেমন ছিল, যদি ইবাদতের ডিসকাস হচ্ছে আমার নবীর ইবাদত সম্পর্কে আমরা বলবো না, এটা হক তো আদায় হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা, যিনি মালিকে কুল, যিনি মালিকে দু জাহান, যিনি জান্নাতের মালিক আল্লাহ পাকের দান ক্ষমতায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার নামাজ তো আমার নবীর জন্য ছয় ওয়াক্ত ফরজ ছিল,
জি,
আমাদের জন্য পাঁচ ওয়াক্ত, উম্মতের জন্য আমার নবীর জন্য ছয় ওয়াক্ত, তাহাজ্জুদ সহ
ছয় ওয়াক্ত।
তো তাহাজ্জুদের নামাজ ছিল ইশাক, চাষ, আওয়াবিন, মানে যতগুলো নামাজ রয়েছে এগুলো ছিল। এছাড়া এক্সট্রা ইবাদত কেমন ছিল আমার নবীর, রাত্রে ইবাদত করতে করতে আমার নবীর পবিত্র পা মুবারক, আল্লাহ যেটা দুনো জাহানের মালিক ও মুখতারের, আমার নবীর কদম মুবারক যখন অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল, মানে কষ্টের কারণে, ইবাদত বেশি করার কারণে, তখন আমিজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, মানে একটা না আমার নবীর প্রতি মায়ার কারণে, মহব্বতের কারণে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ইবাদত কেন কষ্ট হচ্ছে, কষ্ট করে? আল্লাহ তাআলা আপনাকে তো মালিকে জান্নাত বানিয়েছেন, আপনার উসিলাই মানে আউয়ালিন ও আখিরিনে বখশিশ হবে।
আল্লাহ,
আউয়ালিন ও আখিরিন যারা আছে পূর্ব এবং পরবর্তীতে, তাদের বখশিশ হবে আপনার উসিলাই ইয়া রাসূলুল্লাহ। তো আপনি কেন ফরজ ইবাদত নফল ইবাদত এগুলো তো করছেন, এইছাড়া এক্সট্রা এত বেশি ইবাদত, মানে আরামের শরীর মুবারককে আরামের সময় ইবাদত, আরামের শরীর দাঁড়িয়ে নামাজ, হ্যাঁ আমার নবীকে, তো এটা কেন ইয়া রাসূলুল্লাহ? আপনি যে বলছেন না ইবাদতে কেন স্বাদ পাচ্ছি না, তো আমার নবী কত সুন্দর বলেছেন ওয়াফাদার, মানে কেমন পরিচয় দিয়েছেন রব তাআলার দরবারে, মানে আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহ তাআলা আমাকে দুনু জাহানের মালিক বানিয়েছেন, আমাকে এত বড় সম্মান দান করেছেন, আব্বালিন ও আখিরিনের সরদার বানিয়েছেন, এত বড় সম্মান দান করার পরও আমার রব তাআলা আমাকে যেরকম বড় বানিয়েছেন, তো আমি কি ওই বড়ভাবে আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হব না? আফালা কোন আবদান শাকুরা, আমি কি আমার রব তাআলার অধিক কৃতজ্ঞ বান্দা হব না?
সুবহানাল্লাহ।
उनके हाथ में हर कुंजी है, उनके हाथ में हर कुंजी है, उनके हाथ में हर कुंजी है, मालिक कुल कहलाते ये है, मालिक कुल के লাতে ইয়ে হে
মালিক কো নাইন হে গো পাস কুছ রাখতে নেহি দু জাহা কি নিয়ামতে হে উনকে খালি হাত মে। আরজ করছিলাম আমার নবীর ইবাদত এমন ছিল, আচ্ছা আমার নবীর পরে সাহাবাই কেরামের ইবাদত, সাহাবাই কেরামের ইবাদত এমন ছিল যে কিতাবের মধ্যে এটা পাওয়া যায় যে আমার নবী সাহাবাই কেরাম মিরাজ ভাই যখন ইবাদত করতেন তখন রাতে যখন আগত ব্যক্তি হেঁটে যা হেঁটে চলতো তিনি মনে করতেন এটা একটা গাছ দাঁড়িয়ে আছে, এমন মনে করতেন সাহাবাই কেরামের ইবাদত। তো আচ্ছা অনেক সময় আমার নবী সাহাবাই কেরামের ইবাদতের মধ্যে এমন খুশু বিনয় এমন নম্রতা ছিল, মানে সারা রাত ইবাদত করার কারণে সারা দিন ইবাদত করার কারণে অনেক সময় পাখিরা এসে গাছ মনে করে, পাখি মনে করতো এটা গাছ, পাখিরা এসে গায়ের উপর বসে যেত মনে করতো এটা গাছ, লড়াছড়া নাই, মানে ইবাদতের একনিষ্ঠতা এটা কীভাবে অর্জন হচ্ছে আমি এটা বলার জন্য সম্পূর্ণ ডিটেলস বলছি। আল্লাহ রসুলের ইবাদত, আমার নবী সাহাবা আহলে বাইতে আতহারের ইবাদত, আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলার ইবাদত, ইবাদত হো তো এসি হো, হ্যাঁ বলা হচ্ছে মানে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলার ইবাদত ছিল যে এমন ইবাদত যে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলার জবানে পাক দিয়ে কোরআনে পাক তিলাওয়াত হচ্ছে,
আল্লাহ,
মানে কেমন ইবাদত, মানে মাথা মুবারক বিচ্ছিত হয়ে গিয়েছে, ওখানে তিলাওয়াত বন্ধ নেই, ওখানে ইবাদত জারি। গোসে পাক রহমতুল্লাহ তাআলার ইবাদত কেমন ছিল? আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলার ইবাদতের একটা বিষয় ঝলক বলছি, কারখে জমিনে যখন 25 বছর ইবাদত করেছিল তার একটা ঝলক এরকম, 1 বছর শুধুমাত্র খাবার খেয়ে ইবাদত করেছেন,
আল্লাহ,
পানি ছাড়া, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি পান করে ইবাদত করেছেন, শুধু খাবার খেয়ে পানি ব্যতীত 1 বছর, দ্বিতীয় নম্বরে শুধুমাত্র পানি পান করে খাবার ব্যতীত, তৃতীয় নাম্বার বছরে খাবার ও পানি উভয় ছাড়া সম্পূর্ণ 1 বছর রোজা রেখে ইবাদত করেছে,
সুবহানাল্লাহ।
আচ্ছা আমার গোসে পাকের ইবাদতের কথাই কি বলবো, 15 বছর পর্যন্ত প্রত্যেক রাতে একটা করে খতম আদায় করেছে,
আল্লাহ,
প্রত্যেক রাতে আমার গোসে পাক সারা রাত ইবাদত, সারাদিন ইবাদত, ইবাদত করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতেন নব যখন বলতো হে গোসে পাক আপনি সারাদিন ইবাদত করেছেন রাতে ইবাদত করেছেন একটু আরাম করেন একটু বিশ্রাম নেন, তখন নফসকে শাসানোর জন্য এরকম করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার গোসপাক যে জায়গার মধ্যে বলেছেন নফস বলেছেন যে একটু আরাম করো, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে পায়ের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে কোরআনে পাকের একটা খতমা দেখো,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
এই ইবাদতের কথা এমন আমার গোসপাক, তো আমরা যদি আরেকটু সামনে যাই হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা এমন ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় সারা রাত ইবাদত করতেন, সারা দিন ইবাদত করতেন, করতে 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 রাত্রে যখন ঘুমের জন্য বাপ যখন চলে আসতো নিজের নফস যখন বলতো একটু ঘুমিয়ে যাও সারা দিন রোজা রেখেছেন, বলতো আচ্ছা এখানে দুনিয়াতে একটু ঘুমিয়ে কি লাভ হবে, একটা কাজ করো আর একটু ইবাদত করো, একটু ইবাদত করো, তোমাকে জান্নাতের মানে দরজা জানালা খোলা, কবরের মধ্যে একদম জান্নাতের বাগানের মধ্যে ঘুমের জন্য ব্যবস্থা
করে। সুবহানাল্লাহ।
আচ্ছা এটা মানে নফসকে শাসিয়ে ফেলেছে, সারা রাত ইবাদত, সারা দিন ইবাদত ছিল, সারা রাত ইবাদত। আচ্ছা সারা রাত ইবাদত কর, সকালে একটু আরামের জন্য যাবে, যখন পিঠের মধ্যে বিছানা লাগাবে তখন নফস বলতেছে একটু আরাম তো লাগবে, আর নাহলে ইবাদত কেমনে করবে। বলতেছে মানে এই দুনিয়া বিসামান্য একটু করে বিছানার মধ্যে শুবে, শোয়ার কারণে তোমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে, একটা কাজ করো। হে রাবিয়া, নিজেকে বলতেন রাবিয়া বসরিয়া, নিজেকে নিজে বলতো তুমি আরেকটু ইবাদত করো, তোমার রপ্তালাকে আরো বেশি পাবে। মানে এমনভাবে নফসকে মানাইয়ে ফেলতো মানে নফস মানতে বাধ্য। এভাবে করতে করতে 30টা বছর বিছানার সাথে ইনার পিঠ মোবারক লাগছে।
রাবিয়া বসরি রহমাতুল্লাহ
আলাইহা ওই অবস্থায় ইনি ইন্তেকাল করেছেন।
তিনি একবার পানি আর আগুন নিয়ে হাতে বের হচ্ছিলেন, দৌড়াতে লাগলেন, সবাই জিজ্ঞেস করতে লাগলো আপনি পানি আর আগুন নিয়ে কোথায় যাচ্ছেন? বলে আমি পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দিব আর আগুন দিয়ে জান্নাত ধরিয়ে দিব। বললো কেন? বলছে মানুষ কেন জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত করে? কেন জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কেন ইবাদত করে?
আল্লাহ,
আমরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবো, এমন আশিকা ছিলেন তিনি।
এরকম একটা আছে আমরা হুজুর গোসে পাকের জীবনীতে। হুজুর গোসে পাক একবার সফরে ছিলেন
জি
মরুভূমি প্রান্তর, হঠাৎ করে হুজুর গোসে পাকের মাথার উপরে মেঘ ছেয়ে গেল,
ছেয়ে গেল
এবং খুব সুন্দর একটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, এমন একটা পরিবেশ। ওখান থেকে গায়েবের একটা আওয়াজ আসতেছে যে হে আব্দুল কাদের, আমি তোমার রব বলছি, আমি তোমার মাবুদ বলছি, তোমার ইবাদতে আমি অনেক বেশি খুশি হয়েছি, তোমার ইবাদতে আমি অনেক বেশি খুশি হয়েছি, তোমার আর ইবাদতের প্রয়োজন নাই, হারামগুলো তোমার জন্য হালাল করে দিয়েছি। তখন সাথে সাথে আমার হুজুর গোসে পাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন। আমার হুজুর গোসে পাক বললেন এটা রবের পক্ষ থেকে না, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে?
শয়তানের পক্ষ থেকে,
শয়তানের পক্ষ থেকে। তো দেখেন কেমন হুজুর গোসে পাকের শান, এত ইবাদত বন্দেগি, এত রিয়াজত, এত আল্লাহ তাআলার প্রতি বিনয়ী, যে শয়তান ধোঁকা দিতে আসছে রব তাআলার মেসেজ হিসেবে, কিন্তু সাথে সাথে সে হুজুর গোসে পাকের কাছে ধরা খেয়ে গেল এবং সে বিতাড়িত হয়ে গেল।
এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ দেখেন যে আমরা বুজুর্গের দিন থেকে শিখছি, শয়তানের ধোঁকা কিন্তু প্রতিনিহত থাকে, সেজন্য আমাদেরকে বাঁচতে হবে, আমাদের বাচ্চাদেরকেও বাঁচাতে হবে। আর সে বাঁচানোর জন্য দাওয়াত ইসলাম একটি পরিবেশ করে দিচ্ছে, আসুন বাচ্চাদের একটি প্যাকেজও আছে, আমরা দেখি পরে ইনশাআল্লাহ কথা বলবো। মাশাআল্লাহ, দেখলেন তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুধু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিকল্পনা নিয়ে এই এই সংগঠনকে সামনে দিকে নিয়ে যাচ্ছে যে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই আশিকে আউলিয়া হবে, আউলিয়াদের দেওয়ানা হবে, ইশকে রসুল নিয়ে জীবনযাপন করবে এবং গুনা থেকে বাঁচার পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। সে ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী আজ কিডস মাদানী চ্যানেল, আজ দাওয়াত ইসলামী বুজুর্গদের মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল ইংলিশ, আলহামদুলিল্লাহ। এটি শুধু মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করার জন্য, সাথে তো আরও 200টারও বেশি ডিপার্টমেন্ট রয়েছে যার মাধ্যমে আলহামদুলিল্লাহ অগণিত খিদমত হচ্ছে। সে মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামকে আপনি কেন সঙ্গ দেবেন না? টেলিফোন আসছে সামনে, আবারও স্মরণ করে দিচ্ছি ইনশাআল্লাহ, সেই টেলিফোনে আপনারা অংশগ্রহণ করবেন, অপরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেবেন। দেখছিলাম জিলানের বাদশা আলোচনা চলছিল আজকের বিষয় গোসে পাক রহমাতুল্লাহ আলাইহির ইবাদত, আর এই ইবাদতের মধ্যে তারা স্বাদ পেয়েছেন, আমরা আজকে স্বাদ পাচ্ছি না। আমরা স্বাদ কোথায় পাই? গানের মধ্যে। স্বাদ কোথায় পাই? বেহায়াপনার মধ্যে। স্বাদ কোথায় পাই? সারা রাত জেগে আড্ডা দেওয়ার মধ্যে। দেখুন এই স্বাদটা আমরা এই গুনাহের মধ্যে পাচ্ছি, আর আল্লাহর ভলিরা ইবাদতের মধ্যে পাচ্ছে, ইবাদতের মধ্যে এত স্বাদ পাচ্ছে যে বিছানার সাথে তাদের পিঠ লাগাতে চাচ্ছে না। আল্লাহর ইবাদতের মধ্যে আরও বেশি স্বাদ আছে, আপনি একবার ইবাদত করে তো দেখুন, একবার এমন মহলে এসে তো দেখুন, একবার এমন পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে তো দেখুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল, সত্যি আপনার ইবাদতের মধ্যে এত ভালোবাসা, এত আশা আকাঙ্ক্ষা জেগে যাবে যে আপনার ইবাদত ছাড়টা ইচ্ছা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই ধারাবাহিক ট্রান্সমিশনের মধ্যে আরও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ মুবাল্লিগদের সাথে বসে আলোচনা করব। দেখতে থাকুন মাদানী চ্যানেল, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া পীরে পীরা জিলানী, ইয়া মীরে মীরা জিলানী, ইয়া শাহে জিলানী।